اللهم صل وسلم وبارك عليه. الحمد لله، الحمد لله، وسلام على عباده الذين اصطفى. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة، إنا كنا منذرين. وقال النبي صلى الله عليه وسلم: إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها إلى آخر الحديث. بزرگان محترم، اللہ رب العالمین مبارک ایک روزانی رات ہمادر کے اپہار دچھن আজকে সে রাত। আমরা আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি উম্মত। কিয়ামত তক আর কোন নবীও আসবে না, কোন উম্মত আসবে না। এই উম্মত কিয়ামত তক তো আল্লাহ রাব্বুল আলামিন আগের সকল উম্মতের তুলনায় এই উম্মতের হায়াত কম রেখেছেন। বাহ্যিকভাবে মনে হয় এটা তো আমাদের জন্য বেশি ইবাদত করার জন্য আমরা সুযোগ পেলাম না, কিন্তু বাস্তবে তা না। দুনিয়া যেহেতু কষ্টের জগৎ, এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমপারার মধ্যে, লাকাদ খলকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছি। আপনি যত বড় কোটিপতি হন, দুনিয়াতে কষ্ট কেলেশ আপনাকে ভোগ করতেই হবে। টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, রাজত্ব কর্তৃত্ব, কোনো কিছুতেই ওই কষ্টগুলো থেকে আপনি বাঁচতে পারবেন না। নিজের জানের উপরে অনেক কষ্ট আসবে, বিভিন্ন রোগ শোক হবে, এক এক সময় এক এক রোগের হামলা, কয়ে বলে তো আসে না, হার্ট অ্যাটাক করতেছে, ব্রেন স্ট্রোক করতেছে, হঠাৎ কেউ চলে যাচ্ছে, কি হবে টাকা পয়সা? করোনায় কত লোক হঠাৎ চলে গেল, হঠাৎ চলে গেল, একটা কথা বলারও সময় পায়নি। এগুলো তো ভোগ করতেই হবে, নিজের মালের উপরে বিপদ আসে, গাড়ি অ্যাক্সিডেন্ট করে, দোকান পুড়ে দেয়, চাকরি চলে যায়, কত রকম বিপদ, নিজের বাপ মা আত্মীয় স্বজন ছেলে মেয়ে বিবি বাচ্চা এরা অসুস্থ হয়, এরা মারা যায়, সেগুলো কষ্ট ভোগ করতে হয়। এই লিস্ট অনেক লম্বা, আমি শুধু উদাহরণ দিলাম যে আল্লাহ কোরআনে বলছেন আমি মানুষকে কষ্ট ক্লেশের মধ্যে সৃষ্টি করেছি, কষ্টের জগৎ। আল্লাহর ইবাদত করবেন সেখানেও কষ্ট করতে হবে, আর পরদিন পরে রোজা আসতেছে, রোজা রাখা কষ্ট হয় না? 20 টাকার তারাবি কষ্ট হয় না? হজ কি ভিড় ভাট্টা, সেখানে মিনা মুজদালিফা আরাফা এক এক তাঁবুর মধ্যে দেয় 100 লোক, সিট হল 50টা, হাজির ঢুকায় 100টা, কত কষ্ট। আবার বাথরুমে দিয়ে দেখে বিশাল লাইন, দুনিয়া কষ্টের জায়গা। তো আল্লাহ আমাদের হাবি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যেমন মহাব্বত করেন, তার উম্মতকেও মহাব্বত করেন। এই জন্য আগের নবীরা তো 950 বছরও দাওয়াত দিছে, আমাদের নবী মাত্র 23 বছর। আগের সকল নবী বংশভিত্তিক, গোত্রভিত্তিক, কবিলা ভিত্তিক, তাই তারা এতদিন দাওয়াত দিছে। আর আমাদের নবী পুরা পৃথিবীর জন্য একজন, তাও দীর্ঘ জামানার জন্য। তিনি আসছেন প্রায় 1500 বছর হয়ে গেল, একটু বাকি আছে, আরো কতদিন আল্লাহ ভালো জানেন। পুরা পৃথিবীর জন্য একজন নবী এত দীর্ঘ টাইমের জন্য, অথচ তাকে টাইম দেওয়া হয়েছে কত, 23 বছর। এই কষ্টের জগতে ওনাকে আল্লাহ রাখেন না, উনি যে কাজ করতেন সে কাজ পুরা উম্মতকে দেওয়া হয়েছে, নবী থাকবে না তোমরা করবা, এই কাজ আগের কেউ পায় নাই। আগের উম্মতের জন্য ছিল মুস্তাহাব, করলে ভালো সওয়াব পাইবা, না করলে কোনো কৈফিয়ত নেই, কিন্তু আপনার আমার জন্য তো ফরজ, দাওয়াতের কাজ ফরজ। কাকরাইল যাওয়া ফরজ না? হ্যাঁ, ওখানে যায় দাওয়াত শেখাটা সহজ, দাওয়াতের একটা সিস্টেম আছে, নিয়ম আছে, এটা সহজে শেখা যায়। আর এই তবলিগ তো আর সবসময় ছিল না, এটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহ আলাই ওনাকে ইলহাম করেছিলেন, ওনার দিলের মধ্যে ঢালছিলেন। আল্লাহ করেন, তার দিনকে রক্ষা করার জন্য প্রত্যেক জামানায় বিশেষ বিশেষ লোকদের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতি ইলহাম করেন। এটা আজকাল নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা করা হয়। আমাদের ছেলেবেলা ছোটবেলা তো এই নুরানি ছিল না, আমরা তো কায়দায় বাগদাদি পড়ছি, কায়দায় বাগদাদি, বাগদাদ থেকে লেখা হয়েছে, তাও পাবলিক বগদাদি, বগদাদ তো কিছু না, আমরা এটা দিয়ে পড়ছি, বিশাল লম্বা। এখন তার ওটা নেই, এখন লিখতে হয়, কোন কায়দাই নেই, সব লেখা লিখে লিখে শেখে, এবং মক্তবের শাব্দিক অর্থও তাই। ছোটকালে যে মক্তব পড়তে হয়, এই মক্তব মানে কি? লেখার জায়গা। নুরানি পদ্ধতি আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত নাম মক্তব ছিল, লেখার জায়গা, কিন্তু লেখা হইত না। পরে আল্লাহ তাআলা এক আলেমের মাথায় এই পদ্ধতিটা দিলেন। প্রথম দিন গারে হেরার মধ্যে সূরা আলাকের পাঁচটা আয়াত নাজিল হয়েছিল, ওই পাঁচ আয়াতের মধ্যে একটা আয়াত ছিল ওই আল্লাহর নামে পড়ো যিনি তোমাদেরকে শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাবিল কলম, এই আয়াত নিয়ে গবেষণা করছে, সেই গবেষণার ফসল হলো নুরানি। লিখে লিখে শিখবেন, মাসখানিকের মধ্যেই আপনি থেকে থেকে হইলেও পড়তে পারবেন, এত সহজ। সমস্ত বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স সব ফেল করে দিচ্ছে এই পদ্ধতি। আমি বলতেছিলাম আল্লাহ প্রত্যেক যুগে এরকম করেন। যে যুগের যে ধরনের চাহিদা, ওই যুগে ওইভাবে আল্লাহ ব্যবস্থা করেন। জুনায়েদ বাগদাদি, আবু বকর শিবলি, এনারা তো পীর মাশায়েক ছিলেন, কিন্তু তারা যেভাবে আত্মশুদ্ধি করাইছেন, ওটা যদি এখন শুরু করা হয় তো একদিনে খানকা খালি হয়ে যাবে, সব লোক চলে যাবে, এ সম্ভব না, কোন লোক টিকবে না। তখন মানুষের স্বাস্থ্য মজবুত ছিল, কয়েকদিন না খেয়ে থাকতে পারত, আবার এক বেলায় একটা বকরি খেয়ে ফেলত, এরকম ছিল, সব কিছু ফ্রেশ ছিল, ভেজালের কোনো কারবার ছিল না, ফরমালিনের কোনো কারবার ছিল না। তখন খানকার মেহনত কঠিন ছিল, আত্মশুদ্ধি, যুগের চাহিদা হিসেবে মানুষ দুর্বল, পীরও দুর্বল, মুরিদও দুর্বল, সব দুর্বল। তা আল্লাহ সহজ করে দিছে, আল্লাহ সহজ করে দিছেন। ওই কঠিন দেখেন নি, জিনিস একই হবে, আল্লাহ বান্দার উপরে রহম করছে। তো আমাদের নবীজির ওসিলায় কম হওয়া সত্ত্বেও আমাদেরকে কিছু ইবাদত এমন দেওয়া হয়েছে যেগুলো যদি আমরা গ্রহণ করি, কাজে লাগাই, তো হায়াত যতই কম আমাদের, এই কমটা তো আল্লাহ দয়া করে কমাইছেন। এই কষ্টের জগতে বেশি দিন রেখে কষ্ট দিতে চান নাই, আবার কিছু ইবাদত দিছেন, ইবাদতের সিজন দিছেন, যেগুলো কাজে লাগাইলে আগের উম্মত থেকে অনেক বেশি অ্যাডভান্স, অনেক বেশি নাকি পাবে। যেমন এই যে প্রত্যেক সপ্তাহে জুমা আসে না, জুমা যদি আপনারা মসজিদে আসেন, আমরা আসি, এখানে তো কদমে কদমে দুই বছরের নাকি হইতেছে, প্রত্যেক পায়ে আসার পথে ফিরে যাওয়ার পথে এক বছর নফল নামাজ, এক বছর নফল রোজা। তাহলে শুক্রবারটা কত বড় একটা নেকির সিজন, নেকির একটা মুহূর্ত। আবার শুক্রবারে বিকেলে দুরুদ রাখছে আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে এই দুরুদ পড়ো, খুব ছোট্ট দুরুদ। তো এক টানা 80 বছর ইবাদত, সব 80 বছরের গোনা খাতা মাপ, দেখেন নেকির কত বড় সিজন শুক্রবার সিজন। এছাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, এটাও কিন্তু সিজন। এই জন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখতেন। এই দুদিন আমল উঠাই নেওয়া হয় আল্লাহর দরবারে। আর সোমবার তো নবীজির জন্মদিন, আমাদের দেশে দেখা যায় না, যারা হজে বা উমরায় যান তারা দেখছেন এই দুই দিনে আসরের পরেই দস্তরখান লাগানো হয় মসজিদে, এবং খেজুর, পানি, ইফতারের বিভিন্ন আইটেম রাখা হয়। ওইসব দেশে সিস্টেম হয়ে গেছে, লোকেরা এই দুই দিন রোজা রাখে, সোম বৃহস্পতিবার, এটাও নাকি সিজন। আজকে যে রাত আসতেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন, কিভাবে আসেন এগুলো ব্যাখ্যা করা হয় নাই, কেউ ব্যাখ্যা দিতে পারবে না, জিজ্ঞেস করাও নিষেধ, এটা আমাদের বোঝার বাইরে। আমরা যারা বুঝবো এই ব্রেন দিয়ে এটা বোঝা যাবে না, বাস শুনতে হবে, বিশ্বাস করতে হবে, শেষ। কেমনে আসেন আমাদের মতো সিঁড়ি বেয়ে বেয়ে আসেন, আল্লাহর আশা আল্লাহর মতো। বেলা ডুবে যাওয়ার সাথে সাথে তিনি বান্দাকে ডাকতে থাকেন, কে মাগফিরাত চাও, আমি তাকে মাগফিরাত দিব, মাফ করে দিব। কে রিজিক চাও, আমি তাকে রিজিক দিব। কে বিপদ মুক্তি চাও, আমি তাকে বিপদ থেকে মুক্ত করে দিব। একদম শুভেচ্ছাদের হওয়া পর্যন্ত তিনি ডাকতে থাকে। অন্য সময় আপনি ডাকেন, আল্লাহ এই দাও এই দাও। হ্যাঁ, আর এই লাইলাতুল বারাআত আর রমজানে আসতেছে লাইলাতুল কাদর, এই দুটাতে আল্লাহ বান্দাকে ডাকে যে আমি রহমতের ভান্ডার নিয়ে আসছি, তোমরা নিয়ে নাও, যার যত দরকার নিয়ে নাও। এটা তারিখ হিসেবে আমাদের দেশে যখন 14 তারিখের রাত হবে, আরবি মাসের 14 তারিখের রাত হবে, আমাদের জন্য তখন ডাকবেন। আবার কোন কোন দেশে 14 তারিখের রাত আমাদের আগে হয়ে যায়, আমাদের তাদের সেদিন ডাকবেন। অনেকে এই নিয়ে মাথা নষ্ট করে, এরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, এক সময় তো হয় না, এক সময় হওয়ার দরকারটা কি? কোন নামাজ কি এক সময় হয়? পুরা পৃথিবীর সাথে মিলবে? বরং হিসাব করলে দেখবেন প্রতি মুহূর্তে পৃথিবীর কোন না কোন এলাকায় কোন না কোন অক্তের আজান হইতে, প্রতি মুহূর্তে, প্রতি মুহূর্তে কোন না কোন অক্তের নামাজ হইতে, প্রতি মুহূর্তে কোথাও ফজর হইতেছে, ওই একই সময় কোথাও জোহর হইতেছে, ওই একই সময় কোথাও আসর হইতেছে, একই সময় কোথাও মাগরিব হইতেছে। চিন্তা করে দেখছেন, হ্যাঁ, ইবাদত গুলো তো আল্লাহ লটকাই দিছেন চন্দ্র আর সূর্যের সাথে। এই যে লাইলাতুল বারাত বলতেছে, এত চাঁদের সাথে সম্পর্ক, আজকে চাঁদের 14 তারিখ চলতেছে, আজকে রাতটা 15 তারিখের রাত, আজকে রাতটা কি চাঁদের সাথে। আবার নামাজগুলো দেখা যায় সূর্যের সাথে, এই সূর্য আস্তে আস্তে প্রথম জাপানে উঠতেছে, এবার আস্তে আস্তে আগাইতেছে, আগাইতে আসতে একসময় বাংলাদেশে উঠতেছে, তখনও ভারতে ওঠে নেই, একসময় ভারতে কলকাতার দিকে উঠছে, তখনও উত্তরপ্রদেশে ওঠে নাই, উত্তরপ্রদেশে যখন উঠছে তো পাকিস্তানে ওঠে নাই, পাকিস্তানে উঠছে তো ইরানে ওঠে নাই, ইরানে উঠছে তো সৌদি ওঠে নাই। এইভাবে সূর্য উঠাটা প্রত্যেক এলাকায় ভিন্ন ভিন্ন টাইমে, এটা একটা প্রমাণ যে পৃথিবী আমার টেবিল যেরকম, প্লেন এরকম না, জাপানে সূর্য উঠলে ওই মাথায় চলে যেত, লস অ্যাঞ্জেলস চলে যেত। পৃথিবীতে অনেকটা গোল বলা হয়, এই কথা দিয়েও বোঝা যায় সূর্য এক টাইমে উঠতেছে না, এক এক এলাকায় এক টাইমে, তারা ফজর পড়তেছে, ওই সময় আর এক এলাকায় জোহর হয়ে গেছে, আর এক এলাকায় আসর হয়ে গেছে, প্রতি মুহূর্তে আজান হইতেছে, প্রতি মুহূর্তে কোনো না কোনো নামাজ হচ্ছে, আল্লাহ আল্লাহ কুদ্দ এমন ভাবে তিনি সাজাইছেন কোন সময় তার জিকির বন্ধ নেই, আজান বন্ধ নেই, নামাজ বন্ধ নেই, কোন না কোন এলাকার লোক নামাজ পড়তেছে। তো আমাদের হায়াত অল্প, কিন্তু আল্লাহ তার হাবিবের ওসিলায় কিছু ইবাদত আমাদেরকে দিয়েছেন, যার মধ্যে একটা আজকে রাত্রে সন্ধ্যার থেকে শুরু হয়ে যাবে। গত জুমায় বলছি এর রূপরেখা হল যে যারটা তাকে করতে হবে, জামাত বন্দি হয়ে না, সবে বারাআত সবে কদর এগুলোর ইবাদত যারটা তাকে করতে হবে একাকি, আরবিতে বলে ইনফিরাদি, ইনফিরাদি যারটা তাকে করতে হবে। জামাত বন্ধ হয়ে করলে নেকি তো কিচ্ছু হবে না, গুনাহ হবে, বিদআত হবে। যে কোনো নফল ইবাদত করেন, যে কোনো সূরা দিয়ে নামাজ পড়েন, মকসুদুল মুমিনিনে লিখছে এই সূরা তিনবার পড়তে হবে, অমুক সূরা ১১ বার পড়তে হবে, এগুলো কোনো ভিত্তি নেই। মকসুদুল মুমিনিনে লিখছে প্রত্যেকের ঘরে আছে প্রায় লোকের, কেন আগে এটাই ধর্মীয় কিতাব ছিল, কোন হাক্কা যে আলেমরা লেখে নাই, আলেম ছিল না, আর দুসার জুনা ছিল তারা হয়তো বাংলা মোগলা জানত না। আমরা যখন মাদ্রাসায় পড়ছি তখন বই টইদা পাওয়া যেত মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি, মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, ওনার বই পাওয়া যেত। উনি ওনার পীর হাকিমুল মোহাম্মদ মাওলানা আশরাফ আলী থানভি তার বইকে বাংলা করতেন, উনি তো ইংরেজি লাইনে পড়াশোনা করছে, কলেজ পড়াশোনা করছে, ওটা কাজে লাগছে। এখন মাশাআল্লাহ লেখার জন্য বহু আলেম তৈরি হয়ে গেছে, বহু আলেম তৈরি হয়ে গেছে, এলেমের চর্চা খুব হইতেছে, এলেম ব্যাপক হয়ে যাইতেছে, কেউ আর ওজন আপত্তি পেশ করতে পারবে না। তো এটা আল্লাহর মেহরবানি, আল্লাহ তার হাবিবের ওসিলায় আমাদেরকে এই সুযোগটা দিচ্ছেন। ইনফিরাদি ইবাদত করতে হবে, নামাজ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, মসজিদও করতে পারেন, যারটা সে ঘরেও করতে পারেন, তবে ঘরে উত্তম, আগেও বলছি উত্তম ঘরে। তবে মেহরবানি করে এই রাত্রে কেউ শয়তানের ইবাদত করবেন না, শয়তান বসে নেই, শয়তান তো তখন নাকি বিতাড়িত হয়েছে জান্নাত থেকে, তো চ্যালেঞ্জ করে আসছে আমি সিরাতে মুস্তাকিমের মাঝখানে বসে থাকব, মাঝখানে তোমার কোন বান্দা বেসতে আসতে না পারে আমি এই ব্যবস্থা নিব। তো আল্লাহ সামনে চ্যালেঞ্জ করে আসছে, কাজে যখনই আল্লাহর ইবাদত হবে ও কিন্তু ইবাদতের ব্যবস্থা করবে। এই যে ফজরে আমরা নামাজ পড়ি, শয়তান ওই টাইমে তার ইবাদতের ব্যবস্থা করছে, কি দেখবেন যারা হিন্দু ব্রাহ্মণ ব্রাহ্মণ আছে এরা সব বুক পর্যন্ত পানিতে নেমে উপদিক ফিরে নমস্কার করে দাঁড়ায় থাকে, আমরা যখন ফজরের নামাজ পড়ি পানির মধ্যে নেমে আমরা তো উজু করি, আর পুরো পানির মধ্যে নামতে হয় এরকম। ওই যে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে আসছে শয়তান, সবে বরাদ্দ তো আল্লাহ ইবাদত হবে, ওই শয়তান কি বসে থাকবে? ওখানে আমার ইবাদত হইতে হবে, তার ইবাদত কি? পটকা ফুটানো, বেচাও জায়েজ নেই, কেনাও জায়েজ নেই, ফুটানো জায়েজ নেই, সব হারাম। এখানে বাজারে অনেক লোক আছেন, দোকানে রাখবেন না, ওই পয়সা হালাল হবে না, শয়তানের ইবাদত। এতে আতঙ্ক সৃষ্টি করা হয়, হাটের রোগীদের ক্ষতি হয়, ইবাদত নষ্ট করা হয়, অনেক মানুষের জামা কাপড় পড়ে যায়, পুড়ে যায়, অনেক মানুষের ঘরে আগুন লেগে দেয়, এই শয়তানের ইবাদত করতে দেয়। শয়তানের আর এক ইবাদত হলো আলোক সজ্জা, এই যে ছোট্ট ছোট বাতি যাতে তা আলো দেয় না, এটা অগ্নি পূজকরা করে, আমাদের জন্য হারাম। কিন্তু কিছু মুসলমান আছে আলেমদেরকে জিজ্ঞেস করে না, বিবেক দিয়ে চলে, নিজের বিবেক দিয়ে। তাদের যুক্তি হল ওরা ওদের মন্দির সাজাইতে পারে, গির্জা সাজাইতে পারে, আমরা মসজিদ সাজাইতে পারি না, আমাদের কি পয়সা কড়ি নেই? এলো যুক্তি। আরে পয়সা কড়ি তো আছে, কিন্তু পয়সা কোথায় ব্যয় করবা? এটাও তো আল্লাহ বলে দিছে, তার মধ্যে আলোক সজ্জা আছে? কোন আলেমকে জিজ্ঞেস করো। আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া মুমিনের জন্য জেলখানা, জেলখানার অর্থটা কি? আমরা কি জেলখানা থাকি নাকি? তো জেলখানা বলা হয়েছে, জেলখানার অর্থ হলো সে কোনো ব্যাপারে স্বাধীন না, যেটাই সে করতে চায় ওটা আলেমকে জিজ্ঞেস করতে হবে, এটা করা যাবে কিনা, এটা শরীয়তে জায়েজ কিনা, আলোক সজ্জা জায়েজ কিনা, এটা শয়তানের ইবাদত। হালুয়া রুটি এটাও না জায়েজ, কোন হাদিসে এই হালুয়া রুটির কথা পাওয়া যায় না। এগুলো খাওয়ার একটা ফন্দি বের করছে, আবার হাদিস গড়ছে, আল্লাহ রসুলের দাঁত ভেঙে গেছিল তাই এই হালুয়া পাকানো হয়েছে। আরে দাঁত ভাঙছিল তো রমজানের পরের মাসে, উহুদের যুদ্ধ, এটা হলো রমজানের আগের মাস, এখান থেকে রমজানের তৈরি শুরু হয়ে যাবে, রমজান তো আরো 15 দিন পরে হবে, কিন্তু এটা আগে রাখছে কেন? এটা রমজানের ভূমিকা, রমজানের রোজা আর তারাবি ওই দুটা জং ধরে গেছে না, এই শবে বরাতের রোজা দিয়ে আর শবে বরাতের ইবাদত দিয়ে ওই রোজা আর তারাবি কি করা হইতেছে? ফ্রেশ করা হইতেছে, তাজা করা হইতেছে, তৈরি হও। এখন থেকে পরিবারের সবাইকে সতর্ক করে দাও, তোমার ঘরকে ঢেলে সাজাও, গুনাহের কোন সামাল যেন না থাকে। আল্লাহওয়ালারা লিখছেন তাফসির কারণ, আগের থেকে পুরা বছরের টার্গেট নেওয়ার দরকার নেই, তুমি টার্গেট নাও রমজান, আল্লাহ চাইত ওটাকে আল্লাহ তাআলা কন্টিনিউয়াস করে দিবেন, কিন্তু তুমি যদি পুরা বছর কইবা তখন তো শয়তানের পুরা বাহিনী তোর বিরুদ্ধে লাগবে, লাগে কিচ্ছু করতে দিবে না, খালি প্যাস লাগে। এই জন্য হেকমতের সাথে পরিবারকে বলেন, সবাই আমরা বলি যে আমাদের পরিবারে রমজানের মধ্যে দিনে রাতে কখনো কোনো গুনাহ হতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে রমজানের বরকত পাওয়া যাবে, রহমত মাগফিরাত আছে না, প্রথম দশক রহমত মাগফিরাত জাহান্নাম থেকে মুক্তি। এখন থেকে তারা প্রোগ্রাম করবে, চেষ্টা করবে, পরিবারকে বুঝাবে, তারা কামিয়াব হয়ে যাবে। হ্যাঁ, যাদের এখনো দাড়ি রাখার তৌফিক হয় নাই তারাও নিয়ত করেন রমজানে চেহারায় কোনো বেলেট খুর রেজার এগুলো লাগবে না, আপনার চেহারা আল্লাহর হাবিবের চেহারা হবে, যে চেহারা দিয়ে কবর আজাব মাফ হয়ে যায় সেই চেহারা হবে। তারপর দেখেন আয়নার সামনে দাঁড়ায়, হ্যাঁ, আগেরটা কেমন দেখা গেছে আর এখন কেমন দেখা যায়। গ্রাম লোকেরা বললে শেভ করলে তাকে নাকি মুসির মতো দেখা দেবে, কিসের মতো? এটা আরবি শব্দ মুসি, অন্যায়কারীকে বলে মুসি, মিম সিন ইয়া, পরে এই নামটা দেওয়া হয়েছে যারা মরা গরু ছিল ওদের দেওয়া হয়েছে। একজন সাহাবী নামাজে ভুল করছিলেন, রুকু সিজদাতে একটু দেরি করে নাই, গেছে আর উঠছে, ওই হাদিসটার নামই হয়ে গেছে হাদিসে মুসিফি সালাত, নামাজে ভুল করনেওয়ালার হাদিস, রুকু সিজদাতে দেরি করে নাই, ওই হাদিসের নামটা কি? ওই হাদিসটার নাম হয়ে গেছে মুসিফি সালাত। কথাটা আসছে কই থেকে? দাড়ি না থাকলে মুসির মতো দেখা যায়, অর্ধেক চেহারা নেই, হাফ টিকিট হয়ে গেছে। বাঘের সিংহর দেখেন দাড়ি থাকে, পুরুষ তো সিংহর জাত, জেহাদের ময়দানে হুঙ্কার দেয় তো কাফেরদের কলিজায় পানি থাকে না, পিত্তা পানি হয়ে যায়, সিংহর জাতে না, সিংহীর দাড়ি থাকে না, সিংহর কি থাকে লক্ষ্য করে দেখেন, সেই জাত আমরা, সেই জাত। তো এইভাবে কি কি গুণা, কে কোন গুণার মধ্যে আছে সে নিজেই ভালো করে জানে, যারা টাকনুন নিচে পাজামা প্যান্ট পরে তারা ঠিক করে ফেলুক। অনেকে ওই নামাজে এসে ভাস করে রাখে, আমার নামাজ পড়ে ছেড়ে দেয়, এই মশলা কোথায় পাইছি? তারা নামাজের টাকনো ঢাকা নিষেধ, নামাজের পরে আর নিষেধ না, এটা সবসময় নিষেধ, সবসময়ের জন্য হারাম, এবং এত কঠিন হারাম পুরুষের জন্য টাকনো ঢাকা মোজা ব্যতীত অন্য কিছু দিয়ে, এত কঠিন হারাম। হাদিস আছে লা ইয়ানজুরুল্লাহু ইলাইহিম, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে গোনা থেকে পবিত্র করবেন না, মানে গোনা মাফ করবেন না। দেখেন ইংরেজরা তাদের শাসনামলে কি লেবাস আমাদেরকে দিয়ে গেছে, সর্বক্ষণ আপনি লানতের মধ্যে আছেন। আর হাসনের ময়দানে আল্লাহ যদি আপনার দিক না তাকায়, আপনাকে দেখলেই চেহারা ফিরাই নেয়, তো নাজাতের কি উপায় হবে? এই লিবাস আমাদেরকে অভ্যস্ত করে গেছে, এই দাড়ি কাটাও কিন্তু ওরা শিখাই দিয়ে গেছে। ইংরেজ আসার আগে কোন মুসলমান দাড়ি কাটত না, ওরা দাড়ির উপরে ট্যাক্স বসাইছিল, দাড়িওয়ালা লোক দেখলে ওরা ভয় পায়, ইংরেজরা ভয় পায়, আল্লাহ দুশ্মনরা দাড়িওয়ালা লোক দেখলে ভয় পায়, কইতে তো পারে না, ঘুরে ট্যাক্স বসাইছে। এখন তখন মুসলমানরা ছিল নিষ্পেষিত, খাওয়া জুটাইতে পারে না, আর ট্যাক্স কোত্থেকে দিবে, ট্যাক্স কোত্থেকে দিবে, দাঁড়ি কেটে ফেলছে। এইভাবে অভ্যাস করেছে, আমাদের দাড়ি দেখলে ওদের পাতলা পায়খানা শুরু হয়ে যায়, আমাদের জনসংখ্যা শুনলে ওদের দিমাগ নষ্ট হয়ে যায়, এত মুসলমান। আমাদের জনসংখ্যাকে নষ্ট করার জন্য, কমানোর জন্য তারা এই জন্ম নিয়ন্ত্রণের প্রসার প্রসার যে করে, কি জন্য? আমাদেরকে বোঝায় যে জনসংখ্যা না কমাইলে, এটা বিস্ফোরণ ঘটলে তোমরা সব মরে দেবে না খেয়ে, আমাদের বোঝায় এটা। কিন্তু ওদের দিলের মধ্যে কিন্তু এটা না, মহর্ষি তো কাফের, সে পর্যন্ত বলে গেছে কাফের লিডার সাইকেল চালাইতো, তো কারে চড়তো না, তোমরা মানুষ আসতে বাধা দিও না, জন্ম নিয়ন্ত্রণ করো না, আসতে দাও, যার রেজেকের ব্যবস্থা ও করবে, তোমার চিন্তা করার দরকার নেই। একটা কাফের হয়ে সেও বুঝতে পারছে, হ্যাঁ মুসলমান হয়ে ওই ইহুদিরা কি কইল সেইগুলো প্রচার করছে। পশ্চিমারা এত শয়তান, এরা সাহায্য দেওয়ার সময় শর্ত লাগায়, তোমরা সাহায্য দিব কিন্তু এত পারছেন, জন্ম নিয়ন্ত্রণের জন্য কি করতে হবে, জন্ম নিয়ন্ত্রণের প্রচারের জন্য ব্যয় করতে হবে, যা সাহায্য দেয় তার তো ওরা আবার নিয়ে দেয়, কারণ এই সাহায্যটা বাস্তবায়ন করার যে প্রকল্পে বাস্তবায়ন করবেন সেই প্রকল্প দেখাশোনা করার জন্য ওদের থেকে ইঞ্জিনিয়ার আনতে হয়, সেই ইঞ্জিনিয়ারকে বিরাট অঙ্কের বেতন দিতে হয়, যা দিছিল সব তো লয়ে দেয়, কি থাকবে? আমাদের ছেলেবেলা আমাদের গ্রামে এক মুরব্বী ছিল, বড় মানুষ, তাকে জ্ঞানী মানুষ বলত, তো এই লোকের কাছে শুনতাম কেউ উল্টা পাল্টা করলে পশ্চিমা কয়ে গালি দিত, আমার দাদা লাগত, আমি এটা বুঝতেই পারতাম না, পশ্চিমাটা দিকের নাম, এটা দিয়ে গালি দিলে কি হলো, তুই তো পশ্চিমে কোন জায়গায় যা, এটা গালি দিত। পরে বড় হয়ে বুঝতে পারলাম পশ্চিমা কয়ে উনি ইউরোপ আর আমেরিকা বুঝাইত, এরা মুসলমানদের দুশ্মন, মুসলমানদের দুশ্মন, এরা সাহায্য দিবে কিন্তু আপনার কোমর ভেঙে রাখবে, কোনোদিন দাঁড়াইতে পারবেন না। দারিদ্রতা দূর করার জন্য এই এনজিও গুলো কত বছর কাজ করতেছে, 50 বছর, তো কার দারিদ্রতা দূর হয়েছে, কোন এলাকার লোকজন স্বাবলম্বী হয়ে গেছে দেখাইতে পারবেন? হ্যাঁ, যে লোকটা এনজিও খুলছে ও ধনী হয়েছে, ওর কোন হিসাব দেওয়া লাগে না। 1 কোটি টাকা আনবে, 1 লাখ ব্যয় করবে, বাকিটা ওর। তাহলে কিন্তু কোন লাভ হয়নি। বড় হয়ে বুঝতে পারলাম যে কেন এই গালিটা দিত, আর এই গালির অর্থ কি, পশ্চিমা গালির অর্থটা কি। এই লন্ডন আমেরিকান ইহুদি আর খ্রিস্টান এটা বুঝাইত। যাই হোক, আমার কথার খোলাসা হলো, আজকে রাত্রে ইবাদত করতে হবে আর কালকে দিনে রোজা রাখতে হবে ইনশাআল্লাহ। আর এখন থেকেই রমজানের প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি নিতে হবে, সবাইকে বুঝাইতে হবে, ঘরে গোনাহের কোন সামান থাকবে না। বলতে 1 মাসের জন্য পাক্কা নিয়ত করো আমার ঘরে কোনো গোনাহ হবে না, বাস। চোখ কান নাক হাত পাও যা আছে কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে গোনাহ করব না, আল্লাহর ইবাদত করব, দিনের কাজ করব, দুনিয়ার বৈধ কাজ করব, গুনাহ করব। আল্লাহ তাআলা এইভাবে আমাদেরকে এই রমজান পাওয়ার আর ওই দোয়াটা চালাই যাবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান, চালাই দিতে হবে। নবীজি নিজের 2 মাস আগের থেকে এটা পড়তে রয়েছেন, সারা বছর বাইছে, রমজানের আগের দিন মরে গেল। একটা রমজান যদি না পাওয়া যায় অনেক পিছিয়ে পড়ে দিতে হয়, এই জন্য দোয়াটা করতে হবে। দোয়াটা করলে লাভ হলো এই দোয়া করার পর্যন্ত আপনি মরেও যান রমজানের আগে, তবুও রমজানের বরকত আপনি পেয়ে দেবেন। এই দোয়ার ওসিলায় মাহরুম যাবেন না। এই জন্য কোরআন খতম করলে সাথে সাথে কি করতে হয়, আবার সুরা ফাতিহা পড়ে, সুরা বাকারা পড়ে, মুফলিহুন পর্যন্ত পড়তে হয়, পড়তে হয় না? এটা সুন্নত, কেন পড়তে হয়? যদি আপনার দ্বিতীয় খতম দেওয়ার হায়াত না থাকে, সুযোগ না পান, এই যে শুরু করলেন, শুরু করার দ্বারা আল্লাহ পুরো আর এক খতমের সব দিয়ে দিব, পুরো 30 পারা আর পর্যন্ত 31টা আর সব দিবে পুরা কোরআন শরীফে, শেষ করে আবার শুরুতে একটু পড়তে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।